भक्त वेदांत स्वामी श्री प्रभुपाद की जय। हरिनाम संकीर्तन की, श्रीमद भागवतम की जय। भगवान श्री रामचंद्र शुभाविर्भाव तिथि के समवेत भक्त वृंद की निताय गौर प्रेमानंदे हरि। ओम अज्ञान तमिरंधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वोपदान्तिकं वन्देऽहं श्रीगुरुर्विजुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहसना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगनललिता श्रीविशाखान्वितं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशसारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनचरणं श्रीचैतन्येश्वरं नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकासमिति नाम्नि आजके भगवान श्री रामचंद्रेर शुभ आविर्भाव तिथि आजकेर तिथिते आमरा श्रीमद् भागवतम थेके अध्ययन करे श्रवण करब नवम स्कंद दशम अध्यायते भगवान श्री रामचंद्रेर लीला वर्णना करा हयेछे তো তার লীলা আমরা শ্রবণ করব। তো ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন, এরকম লীলা তিনি বিকাশ করবেন বা জগতে লীলা প্রকাশ করবেন। যে লীলা শ্রবণ করে আমাদের মতন বদ্ধ জীব আমাদের হৃদয় পরিষ্কার হবে। তো তার আবির্ভাব তিথিতে তো আমরা তার লীলা শ্রবণ করবার সুযোগ নেব। যদিও আমাদের সংস্থায় রামচন্দ্রের লীলা সম্পর্কে বেশি আলোচনা হয় না, ভাগবতেও যখন সুখদেব গোস্বামী এই রামচন্দ্রের কথা বলছেন পরীক্ষিত মহারাজকে, সেটাও খুব সংক্ষেপে বলেছেন। তো সূত্র আকারে দুটো অধ্যায়তে সব বলেছেন। তো আমরা এই দশম অধ্যায় নবম স্কন্দ দুই নম্বর শ্লোকটি অধ্যয়ন করে শ্রবণ করব। ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय। तस्यापि भगवान् एष সাক্ষাৎ ব্রহ্মময় হরি হংসাংশেন চতুর্ধাগা পুত্রত্বং পার্থিতঃ সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। তস্যাপি ভগবান এষ সাক্ষাৎ ব্রহ্মময় হরি হংসাংশেন চতুর্ধাগা পুত্রত্বং পার্থিতঃ সুরৈ রাম লক্ষ্মণ ভরত रुग्णायते संगया तस्यापि भगवानेश सक्खा ब्रह्ममयो हरि अंशांशेन चतुर्धागा पुत्रत्वं पार्थितः सुरैः राम लक्ष्मण भरत शत्रुघ्न इति संज्ञया। साक्षात ब्रह्ममय भगवान श्रीहरि तार अंश एवं अंशर अंश सह आविर्भूत हयेछिलेन। तादेर नाम राम लक्ष्मण भरत एवं शत्रुघ्न। एभावे भगवान चार मूर्तिते महाराज दशरथेर पुत्र रूपे आविर्भूत हयेछिलेन। तात्पर्य भगवान श्री रामचंद्र एवं तार भ्राता लक्ष्मण ভরত শত্রুঘ্ন সকলে বিষ্ণুতত্ত্ব, তারা জীবতত্ত্ব নন। ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈত মচ্চিত্ত মনাদিম অনন্ত রূপম, বিষ্ণুতত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তার বহু রূপ ও অবতার রয়েছে, একথা ব্রহ্মসংহিতায় প্রতিপন্ন হয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আদি বহুরূপে ভগবান বিরাজমান এবং তার এই সমস্ত রূপ তার সৃষ্টির যে কোনো অংশে বিরাজমান থাকতে পারেন। এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবান রূপে নিত্য। একটি দ্বীপ থেকে অন্য বহু দ্বীপ প্রজ্বলিত হলেও যেমন সবকটি দ্বীপই সমশক্তি সমন্বিত, তেমনই ভগবানের বিভিন্ন অবতারেরাও সকলে পূর্ণ শক্তিমান পরমেশ্বর ভগবান। শ্রী রামচন্দ্র লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন বিষ্ণুতত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই সমান শক্তি সমন্বিত। দেবতাদের প্রার্থনার ফলে তারা মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য শেষ। তো শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কাছে রামচন্দ্রের লীলা বর্ণনা করছেন যে মহারাজ খটাঙ্গ ছিলেন, তো খটাঙ্গের পুত্র আছেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র আছেন রঘু, রঘু থেকে অজ এবং অজের পুত্র আছেন মহারাজ দশরথ। তো ভগবান শ্রী রামচন্দ্র তার স্বরূপ শুকদেব গোস্বামী বর্ণনা করছেন। পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি তোমাকে সংক্ষেপে বলবো, যারা তত্ত্বদর্শী মুনি ঋষিরা তারা শ্রীরামচন্দ্রের বিস্তৃত বর্ণনা করেছেন, তো আমি তোমাকে সংক্ষেপে বলব। আমি তোমাকে কেন সংক্ষেপে বলব না, রামচন্দ্রের লীলা, রামচন্দ্রের আদর্শ, রামচন্দ্রের তত্ত্ব এটি সবাই অবগত। তার মানে এখান থেকে বোঝা আছে যে আজকে থেকে 5000 বছর পূর্বে এই রামের কথা সবাই জানতেন, তাই যখন সবাই জানে তাই আমি তোমাকে সংক্ষেপে বলবো। আজকে 5000 বছর পূর্বে কি, আমার মনে আজ থেকে 20-30 বছর আগে আমার ছোটবেলায় আমার মনে আছে যে কিভাবে এই প্রতি গ্রামে গ্রামে প্রতি মানুষের মুখে মুখে এই রামলীলা সবাই জানত। আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের সমাজ গঠন এইভাবে তৈরি করা হয়েছে যে ভগবানের ব্যক্তিটাকে কোনো কাজ হবে না, তাদের সুখের উৎস আছেন ভগবান। আগে তো এরকম সিনেমা, নাইট ক্লাব, বিভিন্ন প্রকারের পার্ক এইসব ব্যবস্থা ছিল না আমোদ প্রমোদ করার জন্য গ্রামে গঞ্জে। তাদের আমোদ প্রমোদের একমাত্র উপায় ছিল এই ভগবানকে নিয়ে বিভিন্ন প্রকারের পূজা পরবানা করবেন, বা দেবাদেবীদেরকে নিয়ে বিভিন্ন পূজা পরবানা করবেন, আর ভগবানকে নিলে বিভিন্ন যাত্রা বা লীলা করবেন। আমার মনে আছে ছোটবেলায় কোন যাত্রা মানেই এই মহাভারত আর রামায়ণ, যাত্রার বিষয়বস্তু মানে শুধু মহাভারত আর রামায়ণ পুরাণ থেকে নিয়ে সে যাত্রা বা নাটক তৈরি হত। তো আস্তে আস্তে এই সামাজিক নাটক ঢুকলো, তখন খুব নাম কর সামাজিক নাটক হচ্ছে ওখানে, নাহলে আগে সবসময় শুধু পৌরাণিক নাটকই নাটক ছিল। তো ব্যাপার হচ্ছে এইভাবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা নিম্ন আদিবাসী লোক হলেও তারা মদ পান করবে, হাড়িয়া খাবে, নাচবে, বাজা বাজাবে, কিন্তু গান গাইবে কৃষ্ণের লীলা। এরকম হয়েছিল যে উন্নত ব্রাহ্মণ মুনি ঋষি থেকে শুরু করে যে সব থেকে জঘন্য অনুন্নত আদিবাসীরা পর্যন্ত, তাদের ভিতরে এই রাম আর কৃষ্ণের কথা তাদের রক্তের মধ্যেই ছিল। তো রামলীলা সবাই জানত, প্রতি বাড়ির মায়েরা রামের কথা জানত, প্রতি গ্রামে সন্ধ্যা হলেই গ্রামের লোকেরা জানেন, অন্তত উড়িষ্যা আমি দেখেছি প্রতি গ্রামে একটা ভাগবত টুঙ্গি থাকবে, সারাদিন লোকেরা কাজ করবে, সন্ধ্যাবেলা এসে অবশ্যই একটু রামায়ণ মহাভারত গীতা ভাগবত পাঠ করবে। তো এই রামায়ণ বাল্মীকি রচনা করেছিলেন, ঠিক যেরকম শ্রীমদ ভাগবতম ব্যাসদেব রচনা করেছিলেন, তো রামায়ণ সেরকম বাল্মীকি ঋষি রচনা করেছিলেন। তো বাল্মীকি ঋষি তার শিষ্যদেরকে নিয়ে হরিকথা প্রসঙ্গ আলোচনায় মগ্ন আছেন, কিন্তু মনে তার কোনো আনন্দ আসছে না, ঠিক যেরকম ব্যাসদেবের কোনো আনন্দ ছিল না, ঠিক সেরকম। আর যেরকম ব্যাসদেবের মনে তৃপ্তি ছিল না, নারদ মুনি এসে পৌঁছেছেন, সেরকম বাল্মীকি মুনি যখন কোনো আনন্দ পাচ্ছেন না, তখন ঠিক সেই সময় নারদ মুনি এসে সেখানে পৌঁছেছেন। তো নারদ মুনি কে বাল্মীকি ঋষি জিজ্ঞাসা করছেন যে আপনি কৃপা করে আমাকে বলুন, এখনই ধরাতলে কে সে মহান পুরুষ আছেন, তার বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছে, তার শ্রেষ্ঠতা তার মহানতা বর্ণনা করেছেন, যে এইরকম পুরুষ কে আছে এই জগতে, তো যার প্রভাব অত প্রভাবশালী থাকবে, এরকম সত্যবাদী থাকবে, এরকম নিষ্ঠাপর থাকবে, সমস্ত ভালো গুণ বর্ণনা করেছেন। তখন নারদ মুনি বলছেন, হ্যাঁ এই ধরাধামে এই রামচন্দ্রের কথা বর্ণনা করেছেন, এই রামচন্দ্রের সমস্ত শ্রেষ্ঠতা বর্ণনা করে তার লীলা সংক্ষেপে বাল্মীকে শুনিয়েছেন আর বলেছেন তুমি রামায়ণ রচনা করো। তো বাল্মীকি তখন তামস নদী ধারে গিয়ে আহ্নিক করছেন আর চিন্তা করছেন যে আমাকে এইরকম নারদ মুনি বলে গেলেন, রামের লীলার উপর চিন্তা করছেন। তো হঠাৎ দেখছেন দুটো সারস পাখি, স্বামী স্ত্রী সারস পাখি, তারা মৈথুন কাজে লিপ্ত আছে। তো ঠিক এই সময় কি হয়েছে, একটা ব্যাদ মৃগারি ও কোথাও লুকিয়েছিল, তীর মেরেছে, তীর মারতে ওই যে পুরুষ সারস পাখি ও পাখিটা একদম ছটপট করে মারা যাচ্ছে আর সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। স্ত্রী পাখিটা দেখে খুব কান্না করা শুরু করে দিয়েছে যে তার স্বামী মারা গেছে। তো এটা দেখে বাল্মীকি ঋষির খুব মানে দয়া এসেছে আর ক্রোধ এসেছে, খুব রাগ এসে গেছে যে ব্যাদ অত নিকৃষ্ট, যেমনি সারস পাখি তারা মৈথুন কাজে লিপ্ত ছিল এরকম তাদের বধ করলো, তো খুব রেগে গেছে। তো এই ক্রোধটা এসেছে সারস পাখি দয়ার দরুন, করুণার দরুন, তো একটা অভিশাপ দিয়েছে ব্যাদকে, আমি অভিশাপ দিচ্ছি তুমি অনন্তকাল ধরে তোর মনে তুমি শান্তি পাবে না, মনস্তব্ধে ভুগবে অনন্তকাল ধরে, অভিশাপ দিয়েছে। তো কিন্তু অভিশাপ দেওয়ার পরে মুনি ঋষিরা অভিশাপ দিলে তোর শক্তি হ্রাস হয়ে যায়, কিন্তু অভিশাপ দেওয়ার পরে উনি সঙ্গে খুব নিজে অনুশোচনা করে আমি কেন এরকম অভিশাপ দিলাম, এই ব্যাদটি যে কর্ম করেছে ও তো প্রকৃতির ত্রিগুণের দ্বারা নিয়ন্ত্রিত, এই জগতে প্রতিটি মানুষ যে কর্ম করে প্রকৃতির ত্রিগুণের দ্বারা নিয়ন্ত্রিত, তাই যারা যারা মানে শ্রেষ্ঠ মানুষ, যারা যারা মহাত্মা, তারা তাদের প্রতি কেউ রাগ করলে, ক্রোধ বা ক্রোধ করলে, কেউ হিংসা করলে, তারা কোনো প্রতিক্রিয়া করে না তার প্রতি, শুধু তাদের প্রতি নয়, এই জগতের মানুষ যে যেরকম কাজ করে তাদের কোনো প্রতিক্রিয়া তাদের থাকে না। কেউ রেগে গেল, কেউ কুকর্ম করলো, কেউ ভালো কর্ম করলো, কোনো মানুষের কার্যকলাপ তাদের প্রভাবিত করে না, তাদের কাছে নিন্দা বা স্তুতির ভাজন হয় না। কেন, যারা মহাপুরুষরা আছেন তারা জানে এই জগতে প্রতিটি মানুষ যে কর্ম করছে তার স্বতন্ত্রতা নেই, মানুষ কর্ম করছে প্রকৃতির গুণের দ্বারা, তার ফলে কেউ নিচু কর্ম করছে, কেউ ভালো কর্ম করছে, এতে মানুষের প্রশংসা বা নিন্দার করার কোনো কারণ থাকে না। তো এরকম খুব চিন্তা করছেন, অনুশোচনা করছেন, তো যখন উনার মধ্যে দয়াভাব এসেছে, এই শোক ভাবার সময় চারটে শ্লোক উনার মুখ থেকে বেরিয়েছে, খুব সুন্দর সঙ্গীত ভঙ্গিতে শ্লোক তিনি উচ্চারণ করেছেন। তো ঠিক সেই সময় ব্রহ্মা এসেছেন, ব্রহ্মা এসে বলছেন যে দেখো বাল্মীকি, তোমার কোনো শোক করার কিছু নেই, যে তোমার মুখ থেকে এই যে অভিশাপ বেরিয়েছে এটা আমি তোমার মুখ দিয়ে বলিয়েছি, এই তোমার হৃদয়ে যে করুণার ভাব জেগেছে এই করুণা থেকেই সঙ্গীত বা গীতের অনুরাগ জাগে, তো এইখান থেকে তোমার মধ্য দিয়ে একটা বিরাট জিনিসের সৃষ্টি হবে। সেটি কি না, তোমাকে নারদ যে রামের কথা বলে গিয়েছেন, রামচন্দ্র লীলা বলে গিয়েছেন, আমি তোমাকে শক্তি দিচ্ছি, সমস্ত রামচন্দ্র লীলা তোমার হৃদয়ে পরিস্ফুটিত হবে আর তুমি সুন্দরভাবে সেগুলি রচনা করবে। তো এইভাবে বাল্মীকি ব্রহ্মার বর প্রাপ্ত হয়, তার আশীর্বাদ প্রাপ্ত হয়, রামায়ণ রচনা করেছেন। তো রামায়ণ রচনা করে পরবর্তী সময়ে যখন রামচন্দ্র লঙ্কা থেকে ফিরেছেন, অযোধ্যা প্রত্যাবর্তন করার পরে তখন রাজ শাসন করছিলেন, যে একটা ধোবি, উনি তো রাত্রিও যেতেন, অত প্রজাবৎসল প্রজানুরঞ্জন ছিলেন, তো নিজে স্বয়ং গিয়ে দেখতেন আমার প্রজারা কিরকম থাকেন। তো একদিন শুনেছেন একটা ধোবি তার স্ত্রীকে সে যখন খুব ভর্ৎসনা করছে, সে গিয়ে কার বাড়িতে থেকে এসেছিল, তার বাবার বাড়িতে নাকি বেশি দিন থেকে এসেছিল, সেই জন্য তো সেই সময়ে বলার সময় সীতা দেবী যে লঙ্কায় এতদিন ছিলেন তার উপরে আক্ষেপ করে বলেছেন। তো রামচন্দ্র সেটা শুনে তো মাতা সীতাকে তিনি নির্বাসন দিয়েছেন। তো সীতা দেবী যখন এই বাল্মীকির আশ্রমে ছিলেন তখন এই লব আর কুশের জন্ম হয়। তখন বাল্মীকি চিন্তা করছেন, এই রামায়ণের জ্ঞান আমি সারা জগতে কি করে প্রচার করব। তো লব আর কুশের মধ্যে সেই বুদ্ধিমত্তা, তাদের ধী শক্তি তিনি উপলব্ধি করতে পেরেছেন, আর লবকুশ গন্ধবের মতন সুন্দর গান গাইতে পারতেন, তো তাদেরকে এসব শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়ে তো লবকুশ কি করেছেন, সারা পৃথিবী ভ্রমণ করে গ্রামে শহরে সব জায়গায় এই রামায়ণ গেয়ে বেড়াছিলেন, গাইতে গাইতে শশে অযোধ্যায় তিনি এসেছেন, রামচন্দ্রের সাথে সাক্ষাৎ হচ্ছে। তো এইভাবে তখন কার সময় থেকে এই রামের লীলা সারা জগতে প্রচারিত ছিল, কিন্তু রামের লীলা শ্রবণ করে লোকের রামচন্দ্র যে ভগবান এটা সবাই বুঝতে পারছিলেন। তো আস্তে আস্তে রামের পূজা সারা জগতে প্রচারিত হল, রামকে ভগবান বলে সবাই পূজা করলেন। কিন্তু বর্তমান কি হচ্ছে, বর্তমান একটি সমস্যা আমরা লক্ষ্য করছি, বর্তমান আমাদের ভারতের বিভিন্ন স্থানে এই রাম কথা চলছে, রামলীলা বা রাম কথা চলছে, কিন্তু এই রাম কথা যখন আলোচনা হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে রামের সামাজিক জীবন চরিত্রের উপরে, যে রাম কত মহান, সে কত শ্রেষ্ঠ, সীতা দেবী কত মহান, লক্ষণ কত মহান, ভরত কত মহান, শত্রুঘ্ন কত মহান, তার চরিত্র কত শ্রেষ্ঠ, তাতে আস্তে আস্তে লোকেরা এই রাম লক্ষণ এমনকি রাবণও মহান সব যারা কথা করে সবাইকে মহান করে উত্থাপন করছে। তারপর লোকেরা মনে করছে কি এই রামচন্দ্র সত্যটা মহাপুরুষ, রামচন্দ্র মহাপুরুষ, রামচন্দ্র পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবান, এই কথা আসাতে লোকেরা ভুলে যাচ্ছে। ব্যাপারে যে ভগবান যখন এই জগতে অবতীর্ণ হন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভগবান ধর্ম স্থাপন করেন, রামচন্দ্র আবির্ভূত হয় বর্ণাশ্রম ধর্মকে স্থাপন করেছিলেন, নিজে আচরণ করে তিনি স্থাপন করেছিলেন, তিনি ভগবান আসেন তিনি নিজে আচরণ করে স্থাপন করেন। রামচন্দ্র আছেন মর্যাদা পুরুষোত্তম, তিনি এক নারী এক স্ত্রী বিবাহ করেছিলেন, আর পিতৃসত্ব পালন করা, ভাইয়ের সঙ্গে ভালোবাসা, প্রজানুরঞ্জন ভাব, এই সব কিছু ভগবান রামচন্দ্রের মধ্যে নিখুঁত ভাবে ছিল। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। যেভাবে কৃষ্ণ আছেন লীলা পুরুষোত্তম, তার সমস্ত লীলা খুব নিখুঁত ভাবে তিনি সম্পাদন করেছিলেন। ঠিক যেরকম গৌরাঙ্গ মহাপুরুষ প্রেম পুরুষোত্তম, তো ভগবানের এই পূর্ণ তিনটি রূপের মধ্যে মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম আর প্রেম পুরুষোত্তম। মহাপুরুষ যেরকম আচরণ করে দেখিয়েছিলেন, তো রামচন্দ্র স্বয়ং আচরণ করে এই জগৎবাসীদেরকে দেখিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে জগৎবাসীরা রামচন্দ্র শুধু আচরণের উপর আলোচনা করছে, কিন্তু রামচন্দ্র ভগবত্তার উপর বেশি আলোচনা হচ্ছে না। রামের চরণ কমলে আত্মসমর্পণ করার কথা কিছু আলোচনা হচ্ছে না। তো কিছু সময়ের জন্য লোকেরা এটা মহাপুরুষের জীবন চরিত্র শ্রবণ করছি এরকম মনে করছে, তো আস্তে আস্তে তার ভগবত্তা ভুলে যাচ্ছে, তার কাছে শরণাগত মনোবৃত্তিও তারা পরিত্যাগ করছে। তো সেই জন্যই আমাদের রামচন্দ্র লীলা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার ভগবত্তা সম্পর্কে জানা দরকার। যদিও রামচন্দ্রের লীলা আমাদের সমাজে খুব প্রভাব বিস্তার করে, তার প্রতিটি লীলা আমাদের সমাজে খুব প্রভাব বিস্তার করে, আর যদি রামচন্দ্র যেভাবে জীবনযাত্রা করেছেন সেগুলো যদি মানুষ অনুশীলন করে তাহলে সমাজ খুব সুন্দর সুসংগঠিত হবে। সেজন্য বলে যে রাম রাজ্য, কোন ভালো রাজ্য প্রতিষ্ঠা করতে হলে বলে এই রাম রাজ্য হয়ে গেছে, মানে আমাদের ইতিহাস পুরাণে রাম রাজ্য অত শ্রেষ্ঠ, কোন তুলনা করতে হলে রাম রাজ্য। কিন্তু প্রভুপাদ আক্ষেপ করে বলেছেন আমাদের মহাত্মা গান্ধী তিনি রাম ভক্ত ছিলেন, রঘুপতি রাঘব রাজা রাম পতিত বাবন সীতারাম, এর নাকি উনার আশ্রমে পাঠ হতো। কিন্তু প্রভুপাদ বলছেন তুমি রাম রাজ্য করতে চাইছ, কিন্তু রামকে বাদ দিয়ে রাম রাজ্য হয় না, রামকে বাদ দিয়ে রাম রাজ্য হবে না। কিন্তু বর্তমান সমাজ সেরকম চেষ্টা করছে, তা সুন্দর সমাজ তৈরি করতে চায় রামের মতন, রামের সময় যেরকম সমাজ গঠন ছিল, কিন্তু রামকে বাদ দিয়ে কি করে হবে? রামের নাম নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রাজনৈতিক কাজ শুরু করে, বিভিন্ন আন্দোলন বিভিন্ন প্রকার করা হচ্ছে, রাম জন্মভূমি নিয়েও বিভিন্ন আন্দোলন চলছে, কিন্তু রামের প্রতি শরণাগত কয়জন হয়েছে যথার্থ রূপে? রামের নির্দেশ তার শিক্ষার উপরে জীবনকে কতটা প্রতিষ্ঠিত করেছে সেটাকে বিচার করে দেখছে না। তো এই পরিপ্রেক্ষিতে আমরা রামচন্দ্রের কিছু লীলা শ্রবণ করব। রামায়ণ সাত কাণ্ড রামায়ণ রয়েছে, তো অত লীলা আলোচনা করার সময় নাই। তো আমি বাল্যকাণ্ডের উপরে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো বাল্মীকি মুনি তিনি বর্ণনা করছেন, বাল্মীকি ঋষি তো বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, তারপরে বহু রামায়ণ রচিত হয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন রামায়ণ রচনা করে, রামায়ণকে খুব বিকৃত করা হয়েছে, রামায়ণের মধ্যে রামের অপেক্ষা আরো দেবাদেবীদের প্রাধান্যকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারের বিকৃত করা হয়েছে, কিন্তু বাল্মীকি রামায়ণ হচ্ছে আসল রামায়ণ। তো সেই রামায়ণে রামচন্দ্র লীলা বর্ণনা করা হচ্ছে যে অযোধ্যা দশরথ তিনি এই অযোধ্যার রাজা ছিলেন, দশরথ অযোধ্যার রাজা ছিলেন, মহান প্রতাপশালী রাজা, শশাগার পৃথিবীকে সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করছিলেন, অত প্রতাপশালী রাজা তিনি ছিলেন। আর দশরথ রাজা যখন সেখানে তার রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা, তিনজন রাজ শাসন করছিলেন। তো রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না, ঐশ্বর্য পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়েছিল, লোকদের কোনো দুঃখ ছিল না, লোকের অকাল মৃত্যু ছিল না, কোন রোগ ছিল না, প্রকৃতি খুব সুন্দরভাবে ছয়টা ঋতু ঠিকভাবে প্রকাশিত হতো, এমনকি বর্ণনা করা আছে অকাল মৃত্যু তো ছিল না, লোকেরা যখন ইচ্ছা করবে তখন মৃত্যু হবে, এরকম ভাব ছিল। অত সুন্দর ঐশ্বর্য, দশরথের সাম্রাজ্য, তখন দশরথ রাজা তার রাজ্য শাসন করতেন সমস্ত মুনি ঋষিদের নির্দেশ অনুসারে। বশিষ্ঠ মুনি, বশিষ্ঠ ঋষি তার কুলগুরু ছিলেন, সবকিছু ভালো ছিল, কিন্তু দশরথ রাজার কোন ছেলে ছিল না, এটা মেয়ে ছিল, তার নাম শান্তা, কোন ছেলে ছিলেন না। তখন দশরথ রাজার খুব চিন্তা হয়েছে, তিনি বশিষ্ঠ ঋষি আর সমস্ত মুনি ঋষিদের ডেকে বলছেন, আমার সব কিছু আছে কিন্তু আমি অত হতভাগ্য, দুর্দৈব আমার যে আমার কোন পুত্র নাই, তো আমি একটা অশ্বমেধ যজ্ঞ করব, একটা অশ্বমেধ যজ্ঞ করব যাতে আমার একটা একটি পুত্র হবে। তো এই আলোচনা হচ্ছে, সব মুনি ঋষিরে বলছে, হ্যাঁ খুব ভালো প্রসঙ্গ এটা, আমরা সব অশ্বমেধ যজ্ঞ ব্যবস্থা করব, তো সব আয়োজন চলছে। তো এই সময়ে দশরথের মন্ত্রী ছিলেন সুমন্ত্র, তো সুমন্ত্র দশরথকে একটা সাইড ডেকে নিয়েছেন, ধারে ডেকে বলছেন, শুনুন আমি সনত কুমার কাছ থেকে একটি কথা শুনেছি যে আপনি অতি সত্তর চারটি সুযোগ্য সন্তান প্রাপ্ত হবে, এই সত্যযুগের ব্যাপার, সত্যযুগে আলোচনা হয়েছে কথা, সেখানে বর্ণনা করা হচ্ছিল যে দ্বাপর যুগে কিরকম দশরথ নামক একজন রাজা হবেন, তো ভগবান তার পুত্ররূপে আবির্ভূত হবেন চার পুত্ররূপে, তো সেই কথা সনত কুমার বর্ণনা করছে, বলছে সত্যযুগের কাহিনী। তো বলছে যে এরকম এই যে রাজা হবে দশরথ রাজা, তখন এ বলছে একটা ঋষি আছে তার নাম হচ্ছে ঋষ্যসিংহ, বলছে ঋষ্যসিংহ হচ্ছে কশ্যপের পুত্র মৃগ, তার পুত্র হচ্ছে ঋষ্যসিংহ। তো এই ঋষ্যসিংহ মানে ঘন জঙ্গলে থাকত, তো খুব শক্তিমান ছিল, তো তখনকার সময়ে ইয়ার তেজ খুব ব্রহ্ম তেজ ছিল। সেটা রাজা ছিল, তার নাম হচ্ছে লোমপাদ। তো লোমপাদ রাজা কোনো কিছু অপরাধ করেছে, তার ফলে বহু বছর ধরে তার সাম্রাজ্যে কোনো আর বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তো বৃষ্টি হচ্ছে না এখনই। লোমপাদ রাজা মহা চিন্তায় পড়ে গেছে, সমস্ত মুনি ঋষিদের ডেকে বলছে, কিছুটা ব্যবস্থা করুন, কিভাবে আমার সাম্রাজ্যে বৃষ্টি হবে। তখন মুনি ঋষিরা বলছেন, তুমি একটা কাজ কর, তোমার কন্যাকে এরকম ঋষ্যসিংহ ঋষিপুত্র আছে, তার সঙ্গে যদি বিবাহ দাও, তাকে তোমার সাম্রাজ্যে আনো, তাহলে তার শক্তিতে তাকে যদি যজ্ঞ করাও তাহলে অবশ্যই বৃষ্টি হবে। তখন তাহলে ঠিক আছে, আপনারা গিয়ে ঋষ্যসিংহকে আনার ব্যবস্থা করুন। তো মুনি ঋষি বলে, না না তাকে এখানে আনা যাবে না, ও থাকে ঘন অরণ্যে ও বাবার সঙ্গে, আর ও জন্ম থেকে ও বাবা ছাড়া কাউকে দেখে না, বাবার স্নেহে পালিত হয়েছে, কোন মানুষ দেখে না, স্ত্রী পুরুষ কি জানে না, তাকে যে এখানে আনা হবে কি করে। তুমি মুনি ঋষি এরকম বলছে, তখন রাজা খুব চিন্তিত হয়ে গেছে, তাহলে কি করা যাবে। তো মুনি ঋষিরা বসে বলছে, ঠিক আছে কাজ করতে পারো। তখন ঘোষণা করা হয়েছে, কে এই ঋষিকে আনতে পারে, ঋষ্যসিংহকে কে আনতে পারে ঋষিপুত্রকে, তোমরা ব্যবস্থা করতে ঠিক আছে, একটা বড় জাহাজ ব্যবস্থা করো, নৌকার ব্যবস্থা করো, তো নৌকার মধ্যে সুন্দর ঘর সাজানো থাকবে, আর তার মধ্যে বিভিন্ন প্রকার বস্ত্র অলংকার খাবার জিনিস রাখা হবে, আর কিছু ভালো ভালো বেশ্যা গণিকা তাদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে তোমাদেরকে কাজ করতে হবে, তোমরা কোনোভাবে ভুলিয়ে এই ঋষ্যসিংহকে সেখান থেকে নিয়ে আসতে হবে। তারা বলছে, হ্যাঁ আমার তাকে গিয়ে সেখান থেকে নিয়ে আসবো। তো নৌকা করে তারা গিয়েছে সেই জঙ্গলের দিকে, যে শিশুঙ্গ বাবা মৃগি যেখানে আশ্রম করেছে তার একটু দূরে এরা একটা টেন্ট সেখানে লাগিয়েছে, সেখানে থাকছে। তো ঋষিপুত্র তো বলকল পড়ে থাকে, জটা জুটা হয়ে গেছে, জঙ্গলে থাকে, নিম পাতা খায়, নিমের গাছ ছাল খায়, এসব খায়। তো এরা গিয়ে দেখছে প্রথমে যে কোথায় যায়, কি করে, কি খায় দেখছে। তো নিম ছাল খাচ্ছে, নিম পাতা খাচ্ছে, তো এরা কি করেছে গিয়ে সে নিম পাতা নিম ছালের উপরে ভালো ভালো খাবার নিয়ে লেপন করে দিয়ে এসেছে, ভালো মিষ্টি টিষ্টি লেপিয়ে দিয়ে এসেছে। তো এই ঋষি সিংহ খাচ্ছে, এটা খুব ভালো জিনিস, টেস্ট লাগছে তাকে, তো কোনোদিন এরকম টেস্ট জিনিস পায় না। তো এইরকম একদিন তার বাবা ছিল না, ও ঘুরতে 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 এই গণিকাদের আশ্রমে এসে গেছে। তো আশ্রমে এসে এতো কোনোদিন এরকম মানুষ দেখে না, ও কি ছেলে কি মেয়ে এসব বুঝে না। ও ভাবছে ও এ কি সুন্দর মানুষ, এরকম মনে করছে এরা সুন্দর মানুষ। তখন এরা জিজ্ঞেস করছে তুমি কে? না আমি এরকম মৃগী ঋষির পুত্র, আমি এখান থেকে তপস্যা করি, বেদ অধ্যয়ন করি, এই জঙ্গলে থাকি, আর আমাদের আশ্রম কাছে আছে, তোমরা যদি আমাদের আশ্রম আসো আমি তোমাদেরকে ভালো সুন্দর পরিচর্যা করব। তখন এরা সুযোগ পেয়ে গেল, ভালো আছে আমরা যাবো তোমার আশ্রমে। তো ছেলেটা কি করেছে, ঋষিশৃঙ্গ সব গণিকাদেরকে নিয়ে তার আশ্রমে এসেছে, আশ্রমে এসে তাদের পা ধোয়ার জন্য জল দিয়েছে, তাদের খুব অভ্যর্থনা করেছে, করে তাদেরকে ফল মূল সব খেতে দিয়েছে। তো সব অভ্যর্থনা করার পরে তো গণিকা বলছে তোমার অভ্যর্থনা আমরা খুব সন্তুষ্ট, তো তুমি যেরকম আমাদেরকে অভ্যর্থনা করছ তো আমাদের একটা বিশেষ পদ্ধতি আছে তোমাকে অভ্যর্থনা করার জন্য। তো কিরকম অভ্যর্থনা করবে? সব গণিকারা গিয়ে তাকে খুব আলিঙ্গন করেছে, গাঢ় আলিঙ্গন দিয়েছে, আর বলছে আমরাও সুন্দর ফল খাই, তো ভালো ভালো মিষ্টি নিয়ে গেছে, তো সেই মিষ্টি দিয়েছে। মিষ্টি দেখে ও তো কোনদিন মিষ্টি দেখে না, ও ভাবছে কোন একটা গাছের ফল হবে, তো মিষ্টিকে দিছে, আরে এ কোন গাছের ফল, অত সুন্দর মিষ্টি, কত ভালো। তো মিষ্টি খেয়ে জুহার হয়ে গেছে। আর তখন এই গণিকার জন্য ফিরে গেছে, কোনোদিন তো মহিলা দেখে না, নারী দেখে না, নারী দেখ না দেখলে কি হবে, ও যে আলিঙ্গনের স্পর্শ পেয়েছে সেইটা একদম তার গায়ে লেগে গেছে। সে ভাবছে কি করে এদের সঙ্গে দেখা করবো, কি করে এদের সঙ্গে দেখা করবো, কত সুন্দর ফল। তখন কি করেছে, ওদের আশ্রমে আবার চলে গিয়েছে, আর সেখানে গিয়ে খুব ওদের প্রশংসা করছে, তোমরা কত ভালো মানুষ, কত ভালো জিনিস তোমরা খাও। তোরা বলছে আমরা এই কি খাই, এ তো কিছুই নাই, আমাদের এখানে একটা আরো আশ্রম আছে, আমরা জলের ভিতরে একটা আশ্রম আছে, সে আশ্রমটা ভাসে, জলে ভাসে, তুমি যদি ওই আশ্রমে আসবে তাহলে দেখবে সেখানে আরো কত কি সুন্দর জিনিস আছে। তখন এই উৎসাহী হয়েছে কি জলের ভিতরে কিরকম আশ্রম, গিয়েছে নৌকার ভিতরে বসে আছে। তো আস্তে 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 ভাসে 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 ওরা কি করেছে, অন্য জায়গায় নিয়ে এসে ওই দেশে নিয়ে এসেছে, ওই দেশে নিয়ে এসছে। তখন সঙ্গে সঙ্গে রাজা শুনেছে ঋষিশৃঙ্গ আসছে, তো এসে খুব স্বাগত করেছে, তাকে অভ্যর্থনা করেছে। তো অভ্যর্থনা করে তার কিছুদিন অবস্থান করার পরে তাকে বলছে যে এরকম আমার রাজ্যে ঋষিশৃঙ্গ ঋষি প্রবেশ করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই অত প্রভাব ছিল, ও যজ্ঞ করলে বৃষ্টি হবে কি, ওই রাজ্যে প্রবেশ করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বলছে আমার রাজ্যে কোনোদিন বৃষ্টি হয় না, তুমি যজ্ঞ করে যেন বৃষ্টি হবে। তো যখন যজ্ঞ করেছে তখন বৃষ্টি হয়েছে, তখন বৃষ্টি হয়েছে, তখন এই খুশি হয়ে রাজা এই ঋষিশৃঙ্গ ঋষিপুত্রকে তার কন্যা শান্তার সঙ্গে বিবাহ করেছে। আসলে শান্তা হচ্ছে দশরথ মহারাজের কন্যা, আর লোমপা দশরথের বন্ধু হওয়ার দরুন এই দশরথের কন্যাকে সে নিজের কন্যাকে তাকে প্রদান করেছিল, তুমি একে কন্যা রূপে পালন করো। তো এই সুমন্ত্র এটা অনেক আগে পুরাণে লেখা আছে, এই কথা বলছে যে এইরকম সেখানে এই ঋষিশৃঙ্গ ঋষি রয়েছে, তো ঋষিশৃঙ্গ ঋষিকে এনে তুমি যদি যজ্ঞ করাবে তাহলে অবশ্যই তোমার পুত্র লাভ হবে। তুমি সঙ্গে সঙ্গে দশরথ রাজা খুব খুশি হয়েছে, তো সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেছে লোমপাদ রাজার কাছে, গীতা সব বর্ণনা করে বলছেন। তো লোমপাদ মহারাজ সঙ্গে সঙ্গে ঋষসিংহ তার কন্যাকে পাঠিয়ে দিয়েছেন, তার স্ত্রীকে। তো ঋষসিংহ ঋষি এসে তখন অশ্বমেধ যজ্ঞের ব্যবস্থা হয়েছে, শুভ দিন ব্যবস্থা করা হয়েছে। তো অশ্বকে ছেড়েছে, সারা পৃথিবী ভ্রমণ করে অশ্ব ফিরে এসেছে অশ্বমেধ যজ্ঞ করার পরে। তখন ঋষসিংহ বলছেন যে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, তো তোমার মনের যে বাসনা সেটা পূর্ণ করতে হলে আমাদের পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। পুত্রেষ্টি যজ্ঞ করলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। তো সঙ্গে সঙ্গে পুত্রেষ্টি যজ্ঞ ব্যবস্থা করা হয়েছে। তো এই যজ্ঞ চলছে, ঠিক সেই সময় কি হয়েছে না, সমস্ত দেবতারা তারা ব্রহ্মার কাছে গিয়েছেন, যেসব বর্ণনা করছেন এইরকম অবস্থা, তাদের একটা মিটিং করছেন। এই রাবণের এইরকম প্রতাপ, এই রাবণ এরকম সারা বিশ্ব ত্রিভুবনকে এরকম খুব সন্তপ্ত করছে। রাবণ তখন খুব পরাক্রম হয়েছিল, ব্রহ্মার বরে খুব পরাক্রম হয়েছিল। মানে রাবণ তখন অত প্রতাপশালী হয়েছিল যে দেবতাদেরকে রাবণ তার নিজের কাজে লাগাত। এবার গুরুমাদ বলছিলেন যে দেবরাজ ইন্দ্র নাকি ওই রাবণের ঘোড়ার ঘাস কাটত, ওই কাজ ঘোড়ার জন্য ঘাস কেটে নিয়ে আসবে। আর দেবগুরু বৃহস্পতি তিনি রাবণের ছেলেদেরকে টিউশনি করাতেন গিয়ে তার বাড়িতে গিয়ে। আর শনি যে গ্রহদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস, শনি যদি কারো শনি খারাপ হয় তাহলে বাস গেল, তাই না? এই বাংলায় শনিকে খুব মানে, সব মোড়ে মোড়ে শনিকে, শনি অত ডেঞ্জারাস, ঘরে কেউ নিয়ে পূজা করবে না, এই রাস্তা ধারে রেখে পূজা করবে। তো শনিকে কি করেছিল, রাবণ পায়ের নিচে পা পচকে রেখেছিল, না পা পচকে রেখেছিল। গুরুরাজ বলছিলেন এই রাবণকে কি করেছে, তার মুখটা নিচু করে পিঠি উপরে পা রাখতো নাকি রাবণ। এদিন নারদ মুনি গিয়েছেন, তো নারদ মুনি গিয়ে বলছিল ও রাবণ তুই খুব ভালো করছো, ভালো করছো, এই দেবতাদেরকে এইরকম কষ্ট দাও, খুব ভালো করছো। তখন দেখছে যে শনি পায়ের নিচে পড়ে আছে। তো রাবণকে নারদ মুনি বলছেন আরে রাবণ তুমি মূর্খ নাকি, তুমি যে এই শনিকে পায়ের নিচে ফেলেছো খুব ভালো, আমি খুব আনন্দ পাচ্ছি ওকে পায়ের নিচে ফেলেছ, কিন্তু পিঠির উপরে পা দিয়েছে কেন, ওর পেটের উপরে পাটা দিয়ে আরো গুতা দাও তাহলে খুব ভালো হবে। তো আসলে শনির মুখটা তো নিচু আছে, সে রাবণ উপরে দৃষ্টিপাত করতে পারছে না, শনির দৃষ্টি পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন শনির দৃষ্টি তো নিচু দিকে আছে, তো নারদ কায়দা করে বলছে রাবণকে মুখটা নিচু কেন করছো, ওকে উল্টিয়ে দাও, পেটে পা দাও। নারদ চাইছে নাকি এ রাবণের শনি দৃষ্টি পড়ুক। তখন রাবণ তো অসুর, বেশি নিজেকে বুদ্ধিমান মনে করলে কি বুদ্ধি নেই, সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিয়েছে। আর যখন শনির দৃষ্টি পড়েছে তখন নাকি রাবণ ধ্বংস পেয়েছে, এটা কারণ গুরুমাদে বলছিলেন। বাবার যে রাবণ এরকম প্রতাপশালী ছিল, তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে বলছেন, আর ব্রহ্মা বলছেন হ্যাঁ আমি তো এরকম বর তাকে দিয়েছি, আমার বরে অত বলিয়ান হয়েছে, কিন্তু আমার কিছু বর চাইছিল, সে সবাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বর চেয়েছে, গন্ধর্ব কিন্নর রাক্ষস উরগ সবাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু মানুষ আর বান্দর, মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বর চায় না, কারণ মানুষকে কেয়ার করে, মানুষেরা কি করবে, সেজন্য কেয়ার না করে বর চায় না, এরকম আলোচনা হচ্ছে। তো ব্রহ্মা চিন্তা করছেন যে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি উপায় আছে, কিন্তু ভগবান ছাড়া কে রক্ষা করতে পারে। তখন হঠাৎ ভগবান বিষ্ণু গরুড়ের উপরে এসে সেখানে আবির্ভূত হয়েছে, বলছেন হ্যাঁ আমি জানি তোমাদের সমস্যা, তো রাবণের বিনাশ হবে, এই জন্য আমি দশরথের পুত্র রূপে আমি আবির্ভূত হব, হয় এই রাবণের রাবণকে আমি বধ করব। তো সমস্ত দেবতাদেরকে বলছে তোমরা, তখন ব্রহ্মা বলেছেন দেবতাদেরকে তো ভগবানকে সাহায্য করার জন্য তোমার সবাই অংশে, তোমার অংশে গিয়ে বিভিন্ন রূপে জন্মগ্রহণ কর, বিশেষ করে বানর ভল্লুক দুই প্রকার বানর, যেটা ছোট লেন্স বালা লম্বা লেন্স বালা, এই সমস্ত বানর আর ভল্লুকে তোমরা জন্ম লাভ করো, তখন ভগবানকে তোমরা সাহায্য করবে। তো বানর আর ভল্লুক বানর হয়ে কেন জন্ম লাভ করতে ভগবানকে সাহায্য করতে হলে, সেই ব্যাপারে আমি একটা লীলা শুনছিলাম, শুনেছিলাম শিবপুরাণ বর্ণনা করা হয়েছে। তো কেন বানর হয়ে সাহায্য করতে আজকে জন্মলাভ করতে হয়েছিল, এই বানররা সাধারণ বানর ছিল না, এরা সব দেবতা ছিল। যেরকম বায়ুর পুত্র হনুমান, হ্যাঁ, আর কে কে সব দেবতার পুত্ররা, বলি, অঙ্গদ, নল, এরা সব বিভিন্ন দেবতার পুত্র, তারা সব জন্ম হয়েছে। তাই বর্ণনা করা হচ্ছে যে একবার নারদ মুনি তিনি হিমালয়ে গিয়েছিলেন, এটা জায়গায় তপস্যা করছিলেন। তো তপস্যা করে মানে খুব কামকে জয় করে ফেলেছেন। সে তপস্যার ফলে তার মনের কান কোনো কামের প্রভাব নেই, কাম থেকে সম্পূর্ণ মুক্ত। তো কাম থেকে মুক্ত হয় সারা ব্রহ্মাণ্ড গিয়ে ঘুরে ঘুরে বলছেন, দেখুন আমি তপস্যা করে কাম থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছি, এর কামের কোনো প্রভাব আমার উপরে নেই। তো শিব ভগবান দেখছেন, আরে এই বিষ্ণু ভক্ত হয় অত অহংকার করছে, তো বিষ্ণু ভক্তর তো অহংকার করা উচিত নয়। আসলে নারদমুনি সম্পূর্ণ কাম থেকে মুক্ত হয়েছেন কেন, না হিমালয়ের যে জায়গাকে তপস্যা করছিলেন ওই জায়গায় পূর্বে শিব পার্বতী ছিলেন, শিব পার্বতী সেখানে অবস্থান করতেন। তো একবার কন্দর্প, হ্যাঁ, কামদেব সেখানে গিয়েছে। তো কামদেব গিয়ে ও শিবের মহিমা বুঝতে না পেরে মনে করছে কামদেবের কাজ কি, না কামবান নিক্ষেপ করে প্রতিটি জীবের মধ্যে কাম ভাব জাগাবে, তার কাজ হচ্ছে এটাই, কামদেব যে কন্দর্প তাকে বলে। তো সে কামবান সে শিবের উপরে লক্ষ্য করছে, শিবের ধ্যান ভেঙে চোখ খুলেছেন, কিন্তু কামদেব, আরে শিব শিবের কাছে কামদেব কি করবে, শিব তো মহামায়া, যে মায়া সমস্ত জগৎকে মোহিত করে রেখেছে তাকে তিনি নিয়ন্ত্রণ করছেন, দুর্গাকে নিয়ন্ত্রণ করছেন, তো কামদেব কি করবে। শিবজন খুলেছেন, খুব ক্রোধান্বিত হয়ে গেছেন, তো ক্রোধান্বিত হয়ে সঙ্গে তার ক্রোধাগ্নিতে সঙ্গে সঙ্গে কামদেব সেখানে ভস্মীভূত হয়ে গেছে। তার পত্নী রতি খুব দুঃখিত হয়েছে, আমার স্বামী মারা গেল কি হবে। তো শিবের খুব উপাসনা করেছে, তো শিব ভগবানকে সন্তুষ্ট করেছেন, শিব ভগবান আবার কামদেবকে জীবদান দিয়েছে। কন্দর্পকে বলছে তুমি সারা জগতে তোমার প্রভাব বিস্তার করবে, কিন্তু আমার এই স্থানে তোমার কোনো প্রভাব নেই, তুমি কোনোদিন এখানে প্রভাব বিস্তার করবে না এই এলাকায়। আসলে কি যে নারদ ওইখানে তপস্যা করছিল তাই সেখানে কামের কোনো প্রভাব নেই, উনি ভাবছেন কি যে আমি পুরো কামকে জয় করেছি। তো শিব ভাবছেন আরে ও আমার জায়গায় এসে কাম থেকে মুক্ত হয়েছে আর সারা জগতে প্রচার করছে আমি কামকে জয় করেছি, আর বিষ্ণুর ভক্তর তো এরকম মানে একটা ভাব হওয়া উচিত নয়। তো শিব তো কম প্রভাবশালী নন, যেরকম বিষ্ণু মায়া আছে সেরকম শিব মায়াও আছে। তো শিব ভাবছেন আরে ও আমার জায়গায় এসে কাম থেকে মুক্ত হয়েছে আর সারা জগতে প্রচার করছে আমি কামকে জয় করেছি, আর বিষ্ণুর ভক্তর তো এরকম মানে একটা ভাব হওয়া উচিত নয়। তো শিব তো কম প্রভাবশালী নন, যেরকম বিষ্ণু মায়া আছে সেরকম শিব মায়াও আছে। তো ভগবান শিব কি করেছেন, তার মায়াতে একটা বিরাট সাম্রাজ্য রচনা করেছেন। তো নারদ মুনি ঘুরতে 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 করতে এই মায়া সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন, মায়া সাম্রাজ্যে প্রবেশ করেছেন। তখন ওই রাজার বাড়িতে গিয়েছেন, ওই রাজকন্যার স্বয়ম্বর হবে, তার পরদিন রাজকন্যার স্বয়ম্বর হবে। তো নারদ মুনি সেই রাজ্যে প্রবেশ করেছেন রাজপ্রাসাদে, রাজা সঙ্গে সঙ্গে এসে নারদ মুনিকে খুব স্বাগত জানিয়েছে, তার চরণ কমল ধৌত করেছেন, তার আসন বসে আরতি করেছেন। তো নারদ মুনি রাজার সমস্ত কুশল জিজ্ঞাসা করেছেন, বলছে হ্যাঁ সব কুশল, আপনার দর্শনে আমার আরো সব বেশি কুশল হয়েছে, আমার কল্যাণ হবে। তো কথা প্রসঙ্গে রাজা বলছেন নারদ মুনিকে যে আমার একটি কন্যা আছে, কালকে তার স্বয়ম্বর হবে, আমাকে আশীর্বাদ করুন, আমি কন্যাকে নিয়ে আসি। তো রাজা ভিতরে গিয়ে কন্যাকে নিয়ে এসেছে, কন্যা নারদ মুনি চরণ কমলে প্রণাম করে দাঁড়িয়েছে, আর সে কন্যা দেখতে অত সুন্দরী। তো নারদ মুনি আশীর্বাদ করবে কি, উনি বলছেন এই কন্যাকে তো আমি বিয়ে করলে খুব ভালো হয়। তখন রাজা বলছে আপনি আশীর্বাদ করুন যেন ভালো বর পায়। নারদ মুনি বলছে রাজাকে হ্যাঁ তুমি যদি চাও, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার কন্যাকে আমার হাতে সমর্পণ করতে পারো। রাজা আশ্চর্য হয়ে গেছে যে সাধু আমার মেয়েকে বিয়ে করে বলছেন, এখন কি হবে।
রাজা বলছেন যে ঠিক আছে,
আমার তো কোন আপত্তি নেই, কিন্তু আমি তো সংকল্প করেছি আমার কন্যার স্বয়ম্বর হবে। স্বয়ম্বর মানে কি? স্বয়ম্বর সভা মানে কি? বিভিন্ন জায়গা থেকে রাজকুমাররা আসবে, তবে রাজকন্যা যাকে চাইবে তার কাছে বরণমালা দেবে। তো আপনি একটা কাজ করুন, আমার অহভাগ্য, আপনাকে আমি জামাতা রূপে পাবো। খুব ভালো করে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যে আপনি আসুন, স্বয়ম্বরেতে আসুন, স্বয়ম্বর আসলে সেখানে আমার কন্যা আপনি যদি মালা দেবে তাহলে আপনি তার সঙ্গে বিবাহ করবেন। তো নারদ মুনি একথা শুনে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেছেন ভগবান বিষ্ণুর কাছে। তো প্রভু, তা শুভ সংবাদ যে আমি একটা স্বয়ম্বরেতে যাব, তো আপনি একটু আমাকে সুন্দর করে দেন, কেন আমাকে দেখলে ওই মেয়েজন আমাকে বিবাহ করবে। বিষ্ণু চিন্তা করছে, আরে এ দুর্বুদ্ধি আর কি করে আসলো, নারদ যে সবসময় আমার গান গুন গায়, এ দুর্বুদ্ধি আসলো, বলছে আমাকে সুন্দর করে দেন, আমাকে বিয়ে করবো স্বয়ম্বর সভায়। তখন বিষ্ণু বলছে, না হ্যাঁ সত্য নাকি, অত ভালো সম্ভব, ঠিক আছে ঠিক আছে, আমি আমার যোগমায়া শক্তিতে এখন তোমাকে সুন্দর করে দিচ্ছি। তো ভগবান হাত গায়ে বুলিয়ে দিয়েছেন, তো নারদ দেখছে তার সারা শরীর একদম সুন্দর হয়ে গেছে। ভগবান বিষ্ণু দেখতে যেরকম রূপ লাবণ্য সব ভরে গেছে, নারদ মনে খুব খুশি, আমার তাহলে কোন চিন্তা নেই, এই তো বিষ্ণু মতন শরীর আমার হয়ে গেল, আমি অবশ্যই গিয়ে ওই রাজকন্যাকে বিবাহ করতে পারবো। তখন তারপরের দিন স্বয়ম্বর হবে, তো সমস্ত রাজপুত্ররা আসবে, রাজারা আসে বসে আছেন। তো শিব কি করেছেন, এই নারদ মুনির সঙ্গে দুটো অনুচর পাঠিয়েছে, তোমরা যাও ওর সঙ্গে গিয়ে বসো, দেখো সেখানে কি হচ্ছে। তো অনুচর যে নারদ মুনি এসে লাইনে বসে আছেন, তো অনুচর দুজন সামনে কাছে বসে আছেন। তখন এই রাজকন্যা আসলো, মালা ধরে আসছে, বিভিন্ন রাজপুত্রদের কাছে দর্শন করতে করতে দেখে দেখে কাউকে পছন্দ হচ্ছে না, আসছে নারদ মুনির কাছে এসে পৌঁছেছে। নারদ মুনির হচ্ছে কাউকে পছন্দ করছে না, মানে আমার অত রূপলাবণ আমাকে তো অবশ্যই পছন্দ করবে, আর যখন নারদ মুনির কাছে এসেছে তো নারদ মুনিকে দেখে পছন্দ করবে কি, সে মুখটা এরকম করে ঘুরিয়ে নিয়েছে, হ্যাঁ মুখটা কি বিস্কুট করে ঘুরিয়ে নিয়েছে। তো নারদ মুনি বলছে, কি আমি অত সুন্দর, আমাকে দেখে মুখটা এরকম করে ঘুরিয়ে ফেলেছে? তো নারদ রেগে গিয়েছেন, রেগে গিয়ে সেই সভা স্বয়ম্বর সভা ছেড়ে চলে গেছেন। আর শিবের অনুচর দুটো তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, তো নারদ মুনি, নারদ মুনি কি হলো কি হলো? তো নারদ মুনি রেগে বলছে, কি হলো কি, আমি অত সুন্দর আর আমাকে দেখে এই রাজকুমারী পছন্দ হলো না, অত সুন্দর? তখন এই শিবের অনুচর বলছে, হে ঋষি বর, আপনি মনে করছেন আপনি সুন্দর, আপনি মুখ আপনি দেখেছেন কিরকম? তখন দুটো আয়না ধরিয়ে দিয়েছে ওর হাতে, মানে আয়না যে দেখছে তার মুখটা বান্দরের মতো মুখ। ভগবান বিষ্ণু কায়দা করে কি করেছেন, শরীরটা ভালো করে দিয়েছেন আর মুখটা বান্দরের মতো করে দিয়েছেন। মানে ভগবান বিষ্ণু চান না যে আমার ভক্ত এরকম হক রক্ষা করতে চান। তো কোন কোন সময় এরকম ভক্ত আপদ দৃষ্টিতে মনে করবে যে ভগবান আমার শত্রু, ভগবান সবসময় ভক্তের মিত্র, তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য ভগবান এরকম করে দিয়েছেন, মুখটা বান্দর মতন করে দিয়েছেন। আর সে বান্দর মুখ দেখে তো নারদ মুনি একদম রেগে গেছেন, হ্যাঁ আমি সারা জীবন এর পূজা করছি, শেষে আমাকে এরকম অপদস্থ করেছেন। তো সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে গিয়েছেন, আর বৈকুণ্ঠে গিয়ে খুব জোরদার গালি গুলো শুরু করেছেন বিষ্ণুকে, আর যা তা করে গালি দিয়েছেন, একদম মানে ক্রোধে একদম অন্ধ হয়ে গেছেন। হ্যাঁ বুঝলি, তুমি লক্ষ্মী দেবকে নিয়ে অত আনন্দ করো এখানে, আর আমাকে এরকম করেছ, আমাকে এইরকম স্ত্রী বিচ্ছিন্ন বিরহ করে দিয়েছ, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নারদ বিষ্ণুকে অভিশাপ দিচ্ছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এরকম স্ত্রী বিরহ এরকম ভুগবে, আর এরকম সময় আসবে আমার যে বান্দর মুখ করে দিয়েছ, এই বান্দরের সাহায্যে তুমি স্ত্রী বিরহ থেকে রক্ষা পাবে, তাদের সাহায্যে তোমাকে একদিন নিতে হবে। তো যেন এই ক্রোধে রাগে এবং বলে ফেলেছে ভগবানকে, সে তো ভক্ত, শুদ্ধ ভক্ত, তো সঙ্গে সঙ্গে তার হৃদয় বুঝছে, আরে আমি কি মহান অপরাধ করলাম, ভগবানকে এরকম ক্রোধে বলে ফেললাম। তোর সঙ্গে সঙ্গে ভগবানকে দোষ কমে যাচ্ছে, প্রভু আমি মহা অপরাধ করলাম। তখন বিষ্ণু মুচকে মুচকে হাসছেন যে, না না তোমার কোনো চিন্তা নেই, আসলে আমি ধরাধামে লীলা প্রকাশ করতে যাব, আমি যখন ধরাধামে লীলা প্রকাশ করতে যাই তো যাওয়ার আগে এইরকম লীলা আমি রচনা করে থাকি, তোমার মধ্যে যা কিছু ভাব জেগেছে আমি তোমার অন্তরে এরকম ভাব জাগিয়েছি, তুমি এরকম মায়া শহরে গিয়েছ, তা শিবের মায়া তৈরি করা হয়েছিল, তো জগৎ বলছে শিক্ষা দেওয়ার জন্য, আমার লীলার জন্য আমি এরকম করেছি। তো সেই জন্য হ্যাঁ যেটা বলছিলাম, তো ব্রহ্মা বলছেন যে সবাই তোমরা গিয়ে এই বান্দর হয়ে সব আবির্ভূত, তা বান্দরের সাহায্য নেবে। তো তখন ভগবান বিষ্ণু তখন চলে গেছেন, তো এই লীলা তখন হচ্ছিল। তারপরে এই পৈতৃষ্টি যজ্ঞ যখন সম্পূর্ণ হয়ে গেছে, সে ঋষসিংহ ঋষি পুত্র যজ্ঞ কমপ্লিট করেছে, তো সে যজ্ঞ কুণ্ড থাকে একটা সময় দেখা যাচ্ছে বিরাট একটা কৃষ্ণকায় পুরুষ, দেখতে একদম খুব সুন্দর, শরীরের গঠন চমৎকার, মুকুট পড়েছে, বলয় পড়েছে, এই সুন্দর একটা পুরুষ একটা কলসে পায়েস নিয়ে আবির্ভূত হয়েছে। তো সবাই খুব খুশি হয়েছে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, আর খুব আনন্দ সহ সে পাত্রটি কি করছে না দশরথের হাতে প্রদান করেছে। তো দশরথ কি করছেন, সে পাত্রটি নিয়ে যে হাফ ছিল অর্ধেক, প্রথমে কৌশল্যাকে দিয়েছেন অর্ধেক, আর যে অর্ধেক ছিল তাকে হাফ করে মানে এক চতুর্থাংশ কৈকেয়ীকে দিয়েছেন, আরো যে হাফ ছিল এক চতুর্থাংশ তাকে দুই ভাগ করেছেন, করে এক অংশ সুমিত্রাকে দিয়েছেন, তো আর একটা অংশ কাউকে দেবে না বুঝতে পারে, সুমিত্রাকে দুটো সুমিত্রাকে দিয়েছেন। যখন এরা সে চরু আস্বাদন করেছে, গ্রহণ করেছে, আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একদম দীপ্তিমন্ত হয়ে উঠেছে, তো ভগবান তাদের শরীর আবির্ভূত হয়েছেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তো ঠিক সময়ে আজকের এই তিথিতে, এই চৈত্র মাস নবমী তিথিতে কৌশল্যা পুত্র জন্ম দান করেছেন, তারপরে কৈকেয়ী একটি পুত্র জন্ম দিয়েছেন, তারপর দুই দিন না তিন দিন পরে সুমিত্রা যমজ পুত্র দুটি জন্মদান করেছেন। তো এরকম রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন, রাম হচ্ছেন কৌশল্যার পুত্র, লক্ষ্মণ হচ্ছেন ভরত হচ্ছেন কৈকেয়ীর পুত্র, আর শত্রুঘ্ন লক্ষ্মণ হচ্ছেন সুমিত্রার পুত্র। এই চার পুত্র আস্তে আস্তে দশরথ মহারাজের গৃহে আবির্ভূত হয়েছেন, ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, চতুর্ধা রূপ ধারণ করে। তো সেই দিন থেকে সমস্ত মঙ্গলময় লক্ষণ দেখা যাচ্ছে, আর সমস্ত মুনি ঋষিরা আসছে, স্বর্গ থেকে দেবতার দর্শন করতে আসছে। তো আস্তে 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 রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তারা বড় হয়েছে, প্রায় ১৬ বছর বয়স হয়ে গেছে, ১৬ বছর বয়স হয়েছে। তো একদিন দশরথ রাজা বশিষ্ঠ ঋষির সঙ্গে বসে আলোচনা করছেন যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এগুলো বিবাহের একটা ব্যবস্থা করা উচিত। তো ঠিক এই সময় যখন আলোচনা চলছে, তো বিশ্বামিত্র ঋষি এসে পৌঁছেছেন। বিশ্বামিত্র ঋষি খুব প্রতাপশালী, তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ব্রহ্মর্ষি, আসার তিনি তখন রাজা ছিলেন, তো তপস্যা করে তবে রাজর্ষি হয়েছেন, তো রাজর্ষি মহর্ষি হয়েছেন, ব্রহ্মর্ষি হয়েছেন। এবার গুরু মাদার সুন্দর লীলা বর্ণনা করছিলেন যে কিভাবে এই বিশ্বামিত্র রাজা থেকে বশিষ্ঠের সঙ্গে ঝগড়া করে, তো আস্তে আস্তে তিনি কি হয়েছেন না ব্রহ্মর্ষি হতে পেরেছেন, ব্রহ্মার পরে ব্রহ্মর্ষি হতে পেরেছেন। তো বিশ্বামিত্র এসেছেন অযোধ্যায় দশরথের সঙ্গে সাক্ষাৎ করতে, দশরথ রাজা তাকে স্বাগত জানিয়েছে, তারা পূজা অর্চনা করেছে, তো আমাকে আপনারা কি সেবা করতে পারি। বিশ্বামিত্র বলছেন দেখো আমি জঙ্গল থেকে তপস্যা করি, অসুর আছে সুবাহ আর মারি, এই দুটো অসুর এসে এই জঙ্গলে সমস্ত যজ্ঞ লণ্ডভণ্ড করে ফেলে, মলমূত্র ত্যাগ করে, সব নষ্ট করে ফেলে, তো এই যজ্ঞকে সুরক্ষা করতে হবে, সেই জন্য তোমার পুত্রকে দাও, এই রামকে আমি নিয়ে যাব, এই রাম যজ্ঞ সুরক্ষা করবে। দশরথ শুনেছে আমি তো পুত্রকে দাও, তো সঙ্গে সঙ্গে সেখানে মূর্ছায় পড়ে গেছে, এই পুত্রের বিরহে আমি কি করে থাকব। তো এক ঘন্টা পর তার গান এসেছে, বলছে মাত্র ১৬ বছর পুত্র আমার এই কোনদিন যুদ্ধ শিক্ষাই করে না পর্যন্ত, তাই এইসব বড় বড় অসুর কি করে তাদের সাথে যুদ্ধ করবে, তা আপনার কোনো চিন্তা নাই, আমি যাব আমার সৈন্য সামন্ত নিয়ে আমি যুদ্ধ করে অসুরকে বধ করব। তো এই অসুর কারা এরা? তখন বিশ্বমিত বলছেন এরা হচ্ছে ওই যে রাবণ আছে, এই রাবণ এদেরকে পাঠিয়েছে, পাঠিয়ে এরকম সমস্ত মনীষীদের যজ্ঞ নষ্ট করছে। একজন রাবণের নাম শুনেছে দশরথ, তখন কামতে শুরু করেছেন, বলছে না 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 তার সামনে আমি যাব না, কারণ রাবণ একটা শক্তি ছিল নাকি, তার সামনে যে যাবে তার বল বৃদ্ধ সবসে হরণ করে নিয়ে যাবে, আমার পুত্রকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন বিশ্বামিত্র খুব ক্রোধান্বিত হয়ে গেছেন, এই রঘুবংশে তুমি কলঙ্ক, তুমি তোমার সত্য রক্ষা করতে পারবে না, ঠিক আছে তুমি তোমার পুত্রকে নিয়ে থাকো, আমি এখন গেলাম। তো বসিটা তো একদিন মহা অনর্থ হয়ে যাবে, বিশ্বামিত্র যদি এরকম ক্রোধান্বিত মহা অনর্থ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে দশরথ তাকে বুঝিয়েছেন, দেখুন দশরথ রাজ, এই বিশ্বামিত্র সাধারণ মানুষ নয়, তুমি তোমার পুত্রকে পাঠাও, এতে তোমার পুত্রের কল্যাণ হবে। এই বিশ্বামিত্র যখন রাজা ছিলেন তখন দেবতাদের কৃপায় তিনি বহু স্বর্গীয় অস্ত্র লাভ করেছেন, তোমার পুত্রকে তিনি সব প্রদান করবে আর তাকে কোনো কিছু শক্তির সাথে পরাজিত করতে পারবে না। তো এইরকম অভিমন্ত্রিত করে তো নৌকা করে তাকে নিয়ে যাচ্ছেন রামচন্দ্রের। তো রামচন্দ্র যাওয়ার সময় বিভিন্ন প্রকার জায়গা দর্শন করছেন, দর্শন করতে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বিশ্বামিত্রকে বিশ্বাস লীলা বর্ণনা করছেন। তো একটা জায়গাতে খুব সুন্দর আশ্রম, বলছে এই আশ্রমটি কি, রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, বলছেন এইটা হচ্ছে কন্দর্পের আশ্রম, ওই আশ্রম কন্দর্পের আশ্রম ছিল একটা, সেখানে না এই ভগবান শিব যখন গিয়েছেন আরেকটা লীলায়, এর কন্দর্প বান যখন ছুঁড়েছে শিবের উপরে, শিব কি করেছেন তারপর দৃষ্টিপাত করে তার সমস্ত অঙ্গকে হানি করে দিয়েছেন কন্দর্প, সেই জন্য কন্দর্পের আরেকটা অনঙ্গ, তার কোনো অঙ্গ থাকবে না, অনঙ্গ নাম হয়েছে। আর সেই সময় থেকে এই জায়গার নাম হচ্ছে অঙ্গদেশ, অঙ্গদেশের জায়গার নাম। তো নৌকা নিয়ে যাচ্ছেন, তো একটা জায়গা বিরাট জঙ্গল নদী ধারে, তো রামচন্দ্র জিজ্ঞাসা করছেন এই জঙ্গলটি কি, এই জঙ্গলকে দেখে তো খুব ভয় লাগছে, খুব ভীষণ জঙ্গল, এর কেউ থাকে না, এই কি ব্যাপার? তুমি বিশ্বামিত্র বলছেন দেখো এই জঙ্গলের পিছনে বিরাট একটা ইতিহাস আছে, এখানে পূর্বে বিরাট নগরী ছিল, তার একটা ইতিহাস তিনি বর্ণনা করে বলছেন যে ব্রহ্মার একটা পুত্র ছিল কুশ, তার নাম এই কুশের পুত্র হচ্ছে কুশের ১০০টি কন্যা ছিল, মেয়ে ছিল, তারা খুব সুন্দরী দেখতে, ১০০ মেয়ে খুব সুন্দরী, তারা একদিন এটা নদী ধারে তারা খেলাধুলা করছিল। তো এই সময় বায়ু দেবতা এসেছেন, তো বায়ু দেবতা এই কন্যাদেরকে দেখে খুব আকৃষ্ট হয়েছেন, এদের সৌন্দর্য দেখে খুব আকৃষ্ট হয়ে গেছেন। তো বায়ু দেবতা এই কন্যাদের কাছে এসে বলছেন যে আমি তোমাদের বিবাহ করতে চাই। কন্যারা বায়ু দেবতাকে পছন্দ করে না, তা বলছে আরে কি এসে আমাদের বিয়ে করতে চাইছে, ওরা খুব লজ্জা পাচ্ছে, বলছে না না আমরা তো এরকম করতে পারি না, আমরা যাকে তাকে চাই বিয়ে করতে পারি না, আমাদের বাবা যাকে বললে আমরা তাকে বিবাহ করতে পারি, বাবা যার জন্য ব্যবস্থা করবে তার সঙ্গে আমরা বিবাহ করবো, তুমি এরকম উপরে পড়ে এসে চাইছো করে আমাদেরকে বিয়ে করতে? তো ওরা খুব লজ্জা পেতে খুব রেগে গেছে, বলছে আমাদের আমরা এখন চাইলে আমাদের অত শক্তি আছে তোমাকে এখন ভস্ম করে দিতে পারি, কিন্তু আমরা আমাদের তপস্যার শক্তিকে নাশ করতে চাই না, তাই তোমাকে আমরা ছেড়ে দিলাম। তো তা ক্যারি করলো না বায়ু দেবতাকে, তো বায়ু দেবতা খুব রেগে গেছেন, হ্যাঁ তোমাদের অত সাহস, আমি দেবতা তোমরা মানুষ, আমি তোমাদের বলছি আমার সঙ্গে বিবাহ করলে তোমাদেরকে কিন্তু স্বর্গের অপ্সরার মতন সুন্দরী করে দেবো তোমাদেরকে, তো তোমরা আমাকে উপেক্ষা করছো, ঠিক আছে। তোরা মনে করে বায়ু দেবতা কি করছেন তাদের মধ্যে প্রবেশ করেছেন, বায়ু তো সূক্ষ্ম প্রবেশ করে, তো বায়ু তো আমাদের শরীরকে সব নিয়ন্ত্রণ করছে না, যদি পেটে বায়ু হয়ে যায় তাহলে অবস্থা খারাপ, তাই না? পেটে গ্যাস হলে কি হয়, যত ভালো লোকে হলো তার অবস্থা খারাপ, সে গ্যাস বায়ু ভিতরে ঢুকে এইরকম করেছেন, সে মেয়েগুলো সব কুজো মুজো হয়ে গেছে, কুজো হয়ে গেছে, পিঠে কুজো হয়ে গেছে আর হাঁটতে পারছে না, অসুন্দরী হয়ে গেছে, দেখতে একদম বিকলাঙ্গ হয়ে গেছে, বায়ু সব নিয়ন্ত্রণ করে ভিতরে।
সব বিকলাঙ্গি হয়ে গেছে,
তো বিকলাঙ্গ হয় তখন তার বাবার কাছে গিয়েছে, এরকম অবস্থা, বাবাকে সব বুঝিয়ে বলছে এইসব ব্যাপার। বাবার তো মহা চিন্তা হয়ে গেল, এখন কি হবে, যে কি করে বিয়ে দেব, বিবাহ দেব। তো আমি কাহিনটা শর্টকাট করি, এই সময় আরেকটা এরকম আরেকটা লীলা আছে, যার ফলে একজন ঋষি জন্ম লাভ করেছেন, তার পুত্রের পুত্রের গাধি। তো গাধি বাবার বাবার সঙ্গে এই মেয়েদের বিবাহ হয়েছিল, তো বিশ্বামিত্র হচ্ছেন তার তার পুত্র, গাধির পুত্র ছিলেন। তো উনি বলছেন যে কি হচ্ছে না, তারপরে এই যে জঙ্গল, এখানে দুটো সুন্দর শহর ছিল, এই শহরে সমস্ত উন্নত মানুষরা থাকত। একবার একটা রাক্ষসী এখানে এসেছে, তার নাম হচ্ছে তাড়কা রাক্ষসী। এই তাড়কা রাক্ষসী আসার পরে এই সমস্ত মানুষকে খাওয়া শুরু করেছে, উপদ্রব শুরু করেছে, তার ভয়তে সব চলে গেছে, মানুষ চলে গেছে, আর এই জঙ্গল ভয়ঙ্কর হয়ে গেছে। তো এই তাড়কাকে তোমাকে বধ করতে হবে। তাড়কাকে কি করে বধ, নারী কি করে বধ করবো, না না নারী হলেও সে খুব উপদ্রবকে বধ করতে হবে। তখন রাম বলছে ঠিক আছে, আমি তো নারী বধ করবো না, তো এর হাত পা নাক কান সব কেটে দেব। তখন তাড়কা আসছে, তো ভগবান রামচন্দ্র সে ধনুষ বাণ দিয়ে তার হাত পা কেটে দিয়েছেন। লক্ষণ বলছে নাক আর কান কেটে ফেল, নাক কান কেটে ফেলেছে, তারা অদৃশ্য হয়, আর বিভিন্ন ভাবে উপদ্রব করছে। তো বিশ্বামিত্র বলছেন তুমি আর কাল বিলম্ব কর না রাম, তুমি এই নারী বলে মনে করে কে মারছ না। আর বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন কি ভগবান নারীকেও বধ করেছেন তাদের দুর্গুণ দেখলে, তারপরে তাড়কাকে সেখানে বধ করেছেন। তো নদী পথে যেতে যেতে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন এরকম ভিন্ন ভিন্ন লীলা শ্রবণ করছেন। তো এক জায়গায় বিশ্বামিত্র আশ্রমে সেখানে গিয়ে শেষে পৌঁছেছেন। সেখানে বিশ্বামিত্র রামচন্দ্রের বসিয়ে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করেছেন, তাকে কি করবে না বিভিন্ন অস্ত্র শিক্ষা দেবে। তো মন্ত্র উচ্চারণ করছেন, যে মন্ত্র উচ্চারণ করেছেন অস্ত্র, সে অস্ত্র তার মূর্ত বিগ্রহ এসে উপস্থিত রামচন্দ্রের কাছে, জিজ্ঞাসা হে রামচন্দ্র আমি আপনার কি সেবা করতে পারি। তো সমস্ত অস্ত্র মূর্ত রূপ ধারণ করে এসে পৌঁছেছেন। তো রামচন্দ্র বলছেন যে তোমরা আমি যখন স্মরণ করব তোমরা আমার কাছে এসে পৌঁছাবে। তো এইভাবে রামচন্দ্র সমস্ত অস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন। এবার যজ্ঞ হবে, বিশ্বামিত্র বলছেন তুমি এবার যজ্ঞ ব্যবস্থা করো, আমরা পাহারা দেব। সে ছয় দিন রাত রাম লক্ষ্মণ ঘুমাননি, সে ধনুষ বাণ ধরে পাহারা দিচ্ছেন। শেষ দিনে যখন যজ্ঞের আহুতি দেওয়া হবে, এক সময় আগুন বিরাট করে জ্বলে উঠেছে, মানে কিছুর বিপদ আসবে, বিরাট আওয়াজ করে এ মারিচি আর সুবাহু, যজ্ঞের উপরে বিভিন্ন বিষ্ঠা মল মূত্র রক্ত সব ঢালতে শুরু করেছে। তো রামচন্দ্র সঙ্গে বিরাট যুদ্ধ হয়েছে। তো এই যুদ্ধে রামচন্দ্র চিন্তা করছেন মারিচির এখন মৃত্যুর সময় আসে না, তখন এক এক মারলে এখন চলবে না। তো মারিচিটা তীর নিক্ষেপ করেছেন, তো সে 800 মাইল দূরে গিয়ে সমুদ্রে পড়েছে মারিচি, আর সুভাও সঙ্গে সঙ্গে মরে সেখানে খতম। তো এইভাবে সুন্দর যজ্ঞ হয়ে গেছে। যজ্ঞ শেষের পরে তা পরদিন রাম লক্ষ্মণ জিজ্ঞাসা করেছেন বিশ্বামিত্র ঋষি আর তার সমস্ত শিষ্যের কাছে, দেখুন আমরা আপনাদের কি সেবা করতে পারি, যজ্ঞ তো সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, আমরা কি করতে পারি। তখন বিশ্বামিত্র শিষ্যরা বলছেন যে আমরা এটা রাজার রাজ্যে যাচ্ছি, তো সেখানে যজ্ঞ হবে, আপনি চলুন আমাদের সঙ্গে। ওই রাজা জনক রাজাকে যজ্ঞ করছেন, তো জনক রাজার কাছে একটা ধনুষ বাণ আছে, ওই শিবের ধনু, সে কোন কাল থেকে রয়েছে ওটা কেউ সেখানে সুরাতেও পারে না, ধরতেও পারে না, তুমি চলো সেই ধনুষ বাণটা দেখে আসবে আমাদের সঙ্গে গিয়ে। তো রাম লক্ষ্মণকে নিয়ে তারা গিয়েছে যজ্ঞ করার জন্য। তো দশরথ এই শিবধনু নিয়ে যজ্ঞ হবে, তো সেই যজ্ঞের জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন রাজ্য থেকে রাজারা এসেছেন। আসলে বাল্মীকি রামায়ণে বর্ণনা করা হচ্ছে সীতা স্বয়ম্বর, যেরকম আমরা দেখে থাকি সীতা স্বয়ম্বর যখন ডাকা হয়েছিল সমস্ত রাজারা এসেছিলেন, তখন রামচন্দ্র গেলেন, কেউ রাজারা পেল না, রামচন্দ্র ধনুষ বাণকে ভেঙে দিয়েছে। বাল্মীকি রামায়ণ বর্ণনা করা হচ্ছে
যে সীতা দেবী যিনি তিনি তো ভূজা ভূ থেকে মানে পৃথিবী থেকে জন্ম হয়েছেন আর পৃথিবীতে তিনি অপ্রকট হয়ে গেছেন। তো জনক রাজ একদিন যজ্ঞ করার জন্য জায়গাকে সমতল করছিলেন লাঙ্গল দিয়ে, তো নিচে লাঙ্গল চাষ করার সময় পেয়েছেন, তার নাম রেখেছেন সীতা দেবী। তো অনিন্দা সুন্দরী সীতা দেবী ছিলেন, তো তিনি তো লক্ষ্মী অংশে আবির্ভূত হয়েছেন, যে কেউ তাকে বিবাহ করতে পারে না। তখন জনক রাজ এই শর্ত রেখেছেন যে আমার কন্যাকে সেই বিবাহ করতে পারে যে এই ধনুষতে কি করতে পারে, গুণ চড়াতে পারে। হ্যাঁ, গুণ চড়াতে পারে। আর বহু রাজারা এসেছেন, ওরা গুণ চড়াবে কি, ওই ধনুষ নাড়াতেই পারে না, ঠেলতে। ওই ধনুষটা একটা রথের উপরে রাখা হতো, আটটে চাকা রথের উপরে চাকা ছিল, সেটা ঠেলতে 100-200 লোক লাগতো, শক্তিমান লোক। আর তাকে তোলা তো দূরের কথা, কেউ তুলতে পারে না। জনকরাজ মহা চিন্তায় ছিলেন, তখন এই যজ্ঞ যখন হল তখন জনকরাজ রাম আর লক্ষ্মণকে দর্শন করেছেন, বিশ্বমিত্র জিজ্ঞাসা করছেন এরা দুজন কে, তখন বিশ্বমিত্র বলছেন এনে হচ্ছে দশরথ পুত্র। আর দেখে তার সৌন্দর্য খুব মুগ্ধ হয়েছেন, তখন ইনারা বিশ্বমিত্র ইনারদেরকে আমি নিয়ে এসছি তোমার শিবধনু দেখাবার, শিবধনুর পুরো একটা বিরাট ইতিহাস আছে, ওই শিবধনু কি করে তারা প্রাপ্ত হয়েছে, কিভাবে শিবধনু প্রথমে শিবের এই ধনু ছিল, শিব যখন এই ধনুকে ব্যবহার করেছিলেন, সতী যখন অপমানিত হয়েছিলেন দক্ষ জগতে, শিব তখন এই ধনুকে ব্যবহার করেছিলেন আর ক্রোধ করে তখন, তারপরে একটা সময় শিব সন্তুষ্ট হয়ে দেবতাদেরকে দিয়েছিলেন, দেবতারা এই জনকের পিতৃপুরুষকে দান করেছিলেন। তো এরকম এই ধনুর মহিমা বর্ণনা করছেন জনকরাজ, হ্যাঁ বর্ণনা করছেন বিশ্বামিত্রের কাছে। বর্ণনা করার পরে তখন বলছেন রাম দশরথ পুত্র, ও যদি ধনুতে গুণ চড়াতে পারে তাহলে আমার কন্যা সীতাকামের হাতে অর্পণ করব। তখন সবাই চিন্তা করছে এই তো ছোট ছেলে, 16 বছর ছেলে, বড় বড় পরাক্রমের আসি পারে না, এ কি করে পারবে। তো রামচন্দ্র গিয়েছেন ধনুষ দেখেছেন, আসলে সেই ধনু সবাই বলে হ্যাঁ শিবধনু ছিল, শিবধনু ছিল। তো রামচন্দ্র গিয়েছেন, তো তাকে রামচন্দ্র বাম হাত ধরে একটা বাচ্চা যেরকম ধরে একটা আখ যেন তুলেছেন, তুলে গুণ দিতে যাবে অত জোরে টেনেছেন, তো সেটা কি হচ্ছে না ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। সেই অবস্থা দেখে সমস্ত আশ্চর্য হয়ে গেছে আর বিরাট আওয়াজ করেছে। তখন স্বর্গরে সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করা শুরু করেছে, গন্ধর্ব কিন্নর নৃত্য করতে শুরু করেছে। তখন এবার রামচন্দ্র যখন শিবধন ভঙ্গ করেছেন, তখন এবার সীতা দেবীকে রামচন্দ্র বিবাহ করবেন। তখন জনকরাজ বলছেন এই সংবাদ অযোধ্যায় পাঠান, তো দশরথ যেন আসেন এই বিবাহতে যোগদান করেন। আর দশরথ রাজা এক সংবাদ শুনে তার সমস্ত সৈন্য সামন্ত রানীদেরকে নিয়ে আর সমস্ত ছেলেদেরকে নিয়ে শত্রুঘ্ন ভরত সভাকে নিয়ে এসে জনকপুরীতে পৌঁছেছেন। তারপরে রামচন্দ্রের সঙ্গে সীতাদেবীর বিবাহ হয়েছিল, ওনার আর একটা কন্যা ছিল তার উর্মিলা, তো লক্ষ্মণের সঙ্গে তার বিবাহ হয়। আর তার জনকরাজ একটা ভাইয়ের দুই কন্যা ছিলেন, শত্রুঘ্ন ভরতের সঙ্গে তাদের বিবাহ হয়। তো এইরকম তাদের চার কন্যার সঙ্গে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বিবাহ হয়। তো বিবাহ সমাপ্ত হয়েছে, সমাপ্ত করে তারা সব অযোধ্যা ফিরে যাবে।
জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, শ্রীমদ ভাগবতম কি, সবেত ভক্তবৃন্দ কি, ইতাই গৌর সুতানাত প্রমানন্দে।